রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর ১০ বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর ১০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর ১০০ বার রহমত নাজিল করেন। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাই, আমরা দুরূদ শরীফের অভ্যাস বানিয়ে নিয়ে দুরূদ শরীফ পাঠ করতে থাকি ইনশাআল্লাহ তাআলা। এতে আমাদের উপর রহমত নাজিল হবে, গুনাও জড়তে থাকবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার আর সকালের এই অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, যে যেখানেই আছি আমরা ভালো ভালো কিছু নিয়ত করেনি, কেননা সকালে উঠে আপনারাও অপেক্ষায় থাকেন মাদানী চ্যানেলের সকালের অনুষ্ঠান দেখব, কোরআনে পাকের তেলাওয়াত শুনব, হামদে বারী তাআলা, নাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর মোবাল্লিকদের সুন্দর সুন্দর মাদানী ফুল শোনার অপেক্ষায় থাকেন আপনারা। আলহামদুলিল্লাহ আজকেও আমাদের সাথে কেন নাতখা ইসলামী ভাই আছেন, মোবাল্লিকে দাওয়াত ইসলামী। আমরা সুন্দর একটি বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, তবে শোনাবো আপনাদেরকে আজকের বিষয় কি নিয়েছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হামদে বারী তাআলাও শুনবো, এর পূর্বে আজকের যে বিষয় নিয়েছি তা আপনাদেরকে জানিয়ে দেব। যখন কোনো ব্যক্তি কাস্টমারকে বিক্রি করার জন্য, কাস্টমারের কাছে কোনো কিছু বিক্রি করার জন্য একটা জিনিসকে উপস্থাপনা করে, তখন সে চেষ্টা করে এটা কাস্টমার যেন পছন্দ করে, এমনভাবে সে কথাগুলো বলে, এমনভাবে তার ওই জিনিসটা আপনার যেটা বিক্রি করবে সেটা কাস্টমারকে দেখায়। যদিও তার মধ্যে কোনো ভুল থাকে বা তার মধ্যে কোনো কমতি থাকে, তার মধ্যে কোনো ডিস্টার্ব থাকে, তারপরে সেটাকে গোপন করার চেষ্টা করে, এদিক সেদিক কথা বাড়িয়ে এরপরে কাস্টমারের মনকে জয় করে, যাতে করে সে তাড়াতাড়ি পছন্দ করে নেয় আর এটা যেন বিক্রি হয়ে যায়। দোকানদার যখন দোকানে কোনো জিনিসপত্র উঠায়, স্যাম্পলটা এমন সুন্দর করে সাজিয়ে রাখে যেন কাস্টমার রাস্তা দিয়ে হেঁটে গেলেই তার পছন্দ হয়ে যায়, সেটা যেন গ্রহণ করে নিয়ে নেয়, কিনে নেয়। আপনি যখন কোনো কিছু কারো পছন্দের করতে চাবেন, তখন সেটা রিয়েল হোক বা আপনার ইচ্ছা মতো হোক, সেটাকে আপনি চান একটু সৌন্দর্য করার জন্য, ভালো করার জন্য, ভালো লাগার মতো, যাতে করে সামনে যে আছে যার জন্য করলাম সেজন্য এটা পছন্দ করে, যেভাবেই হোক না কেন। একজন ব্যক্তি যখন কোথাও যায়, সে হয়তোবা সে গরিব আছে বা আর্থিক অবস্থা ভালো না, কিন্তু কোথাও গেলে সে কিন্তু ভালো কাপড় পরার চেষ্টা করে, সুন্দর মতো যাওয়ার চেষ্টা করে। কেননা আমি কোথাও যাব, এখন যার বাড়িতে যাব, যার কাছে যাব, সেজন্য আমাকে দেখে তার মুখ ফিরিয়ে না নেয়। যখন কোনো ব্যক্তি ইবাদত করে, সবাই চায় কি আমার ইবাদতটা যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। আমার ইবাদত কবুল হওয়ার জন্য আমাকে কি করতে হবে? ভালো মতো গোসল করতে হবে, ওযু করতে হবে, পাক পবিত্র কাপড় পরিধান করতে হবে, পবিত্র স্থানে দাঁড়াতে হবে, সুন্দর মতো কোরআনে পাকের তেলাওয়াত করতে হবে, নামাজের মধ্যে রুকু সেজদা করতে হবে, যাতে করে আমার ইবাদতটুকু আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। ঠিক এই সকল বিষয়ের মধ্যে যেমন আমরা গুরুত্ব রাখি, গুরুত্ব দেই, খেয়াল রাখি, দোয়ার ব্যাপারেও কিন্তু কিছু শর্তাবলী রয়েছে। দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত কি? এখন যদি আমার ইচ্ছা মতো আমি দোয়া করি বা যেমন আছি তেমন দোয়া করি, দোয়া করার সময় মন এদিক সেদিক, দেখুন দোয়ার পূর্ব শর্ত যেগুলো রয়েছে এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। আপনার মন মানসিকতা কেমন, কোথায় আছে সেটাও আল্লাহ তাবারক তাআলা দেখবেন, যে দোয়ার মধ্যে আপনার মন কোথায় ছিল, আপনি যে জিনিসটা চান সেটার প্রতি আপনার মন আছে কিনা। দোয়ার পূর্ব শর্ত আপনার খাবারের প্রতিও আছে, আপনি হালাল খান নাকি হারাম খান সেটারও প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। দোয়ার পূর্ব শর্তের মধ্যে মা বাবার হক সমূহ রয়েছে, অন্যান্য বিষয়গুলো রয়েছে। তো আজকে আমাদের সাথে মোবাল্লিকে দাওয়াত ইসলামী রয়েছেন, আমরা আজকের অনুষ্ঠানের বিষয় যে নিয়েছি দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত। দোয়া তো আমরা করি, হয়তো বা কারো বয়স 70 বছর, 80 বছর, 90 বছর হয়ে গিয়েছে, দোয়া করতে আছি, জন্মের পর থেকে দোয়া করতেছি, আবার সাথে সাথে অভিযোগও আছে, দোয়া তো করি কবুল হয় না। দোয়ার পূর্ব যে শর্ত রয়েছে, দোয়া কবুল হওয়ার যে কিছু পূর্ব শর্ত রয়েছে, সে শর্তগুলো আমি পালন করি কিনা, সেগুলোর প্রতি আমাদের ধারণা আছে কি না, যে কোন কোন কাজ করলে, কি কি করলে দোয়া কবুল হবে না, আর কোন কাজগুলো করলে দোয়া কবুল হবে, আর এর পূর্ব শর্ত কি রয়েছে। যখন এতটুকু জ্ঞান আমার মধ্যে থাকবে, তখন দোয়া করার পূর্বে অবশ্যই সেই শর্তগুলো আমার সামনে চলে আসবে। আর হাদিসে পাকের মধ্যে না রয়েছে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত, এটা তো এই শর্তটা তো আগে আমি পূরণ করি। অনেক মানুষ দোয়াই করি, কিন্তু এর পূর্ব শর্ত কি, কবুল হওয়ার পূর্ব শর্ত কি, সেটা না জানার কারণে দোয়াই করে আসছি কিন্তু আর অভিযোগও করে আসছি, দোয়া তো করি কিন্তু কবুল তো হয় না, কত দোয়াই তো করলাম কবুল হয় না। তো আজকে মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, দোয়া করার কিছু তরিকাও আমরা জানবো, পাশাপাশি দোয়া কবুল হওয়ার যে পূর্ব শর্ত রয়েছে, কোন কোন কারণে, কোন কোন কারণগুলো বলা হয়েছে যে দোয়া করার পূর্বে এই কারণের প্রতি সতর্ক থাকতে হবে, আর কোন কাজ করলে দোয়া কবুল হয় না, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো আজকের অনুষ্ঠান থেকে ইনশা আল্লাহ তাআলা। এর পূর্বে আসুন আমরা ফয়জুর রহমান ভাইয়ের কাছে যাবো, হামদে বারি তালা শ্রবণ করি, এরপর আজকের বিষয় নিয়ে মোবাল্লিকদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কালাম পাঠ করব। মাদানিয়া চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে সম্ভব হলে একসাথে কালাম পাঠ করার সৌভাগ্য অর্জন করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, وسلم عليك يا حبيب الله। الله 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 يا إلهي شدايا مي تمار دانر شنگ چاي يا إلهي شدايا مي تمار دانر شنگ چاي مشکلے تے پڑ لے تاکھن آسان کا ইলাহি আধার
আমারে প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই, তাহারে প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই। আল্লাহ 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 ইয়া ইলাহি রোজ হশরে পড়বে যখন দারুন শোর নিরাপদ প্রিয় নবীর সঙ্গ চাই, ইয়া ইলাহি দারুন তৃষ্ণায় জিহ্বা যখন হইবে বেরিয়া, ইলাহি দারুন তৃষ্ণায় জিহ্বা যখন হইবে বেরিয়া, আবে কাউসার পাওয়ার সঙ্গ চাই, আবে কৌসার পাওয়ার তরে মহান দাতার সঙ্গ চাই। আল্লাহ 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 ইয়া ইলাহি হশর তাপে শরীর যখন কলুষিত প্রিয় নবীর আচল তলের শীতল হওয়ার সঙ্গ চাই, পাপের ভয়ে অশ্রু মরিয়া, ইলাহি বইবে যখন পাপের ভয়ে অশ্রু মোর মিষ্ট হাসির পুষ্ট হতে শেষ দোয়ার সঙ্গ চাই, মিষ্ট হাসির পুষ্ট হতে শেষ দোয়ার সঙ্গ চাই। আল্লাহ 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 ইয়া ইলাহি আমার যখন নির্লজ্জতা বৃদ্ধি পায় তখন তাহার লজ্জানরম দৃষ্টি মালার সঙ্গ চাই, ইয়া ইলাহি হটব যখন পুল সূর্যালোকের আমি তখন সঙ্গ চাই, হৃদয়াতের সূর্যালোকের আমি তখন সঙ্গ চাই। আল্লাহ 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 ইয়া ইলাহি পবিত্র মুখ রব নারী আসভারের সঙ্গ চাইয়া ইলাহি রাজা যখন সিজদা হতে তুলবে শিরিয়া ইলাহি রাজা যখন সিজদা হতে তুলবে শিরি মুসাফারই জাগ্রত প্রেম দল তেরি সঙ্গ চাই মুসাফারই জাগ্রত প্রেম দল তেরি সঙ্গ চাই আল্লাহ 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 আল্লাহ
জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে আমরা বিষয় নিয়েছি দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত, হয়তো বা অনেকের কাছে বিষয়টা আবার একটু কষ্টদায়কও লাগতে পারে যে দোয়া করব এরা আবার কবুল হওয়ার পূর্ব শর্ত রয়েছে, অবশ্যই আছে। যেহেতু আপনি আপনার কাছে যদি কোনো জিনিস গ্রহণযোগ্যতা না পায় সেটা অন্যের কাছে কীভাবে পাবে এটাও আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। এখন আপনি যে দোয়া করছেন সেই দোয়াটার মধ্যে গ্রহণযোগ্যতা থাকতে হবে। কিছু কথা এমন আছে যার কারণে এই দোয়ার মধ্যেই এমন কিছু কথা বলেছেন যার কারণে আপনার দোয়াটা কবুল হয়নি, এই দোয়া করার পূর্বে এমন কিছু কাজ করেছেন যার কারণে আপনার দোয়া কবুল হয়নি, আর যে কারণে যে উদ্দেশ্যকে সামনে রেখে দোয়া করেছেন হয়তো ওই উদ্দেশ্যের কারণে ওই কারণটাই ছিল দোয়া কবুল না হওয়ার কারণ, এমন কিছু বিষয় রয়েছে। শুরুতেই শাহরুখ মাদানী ভাইয়ের কাছে যাব, আজকের যে বিষয় আমরা নিয়েছি দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত, ইনশাআল্লাহ কিছু মাদানী ফুল শ্রবণ করবো। জি স্যার,
দোয়া অনেক উত্তম একটি ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করেন দোয়া। বান্দা যখন হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চায় তো আল্লাহ তাআলাকে অনেক ভালো লাগে। তাই হাদিসে মুবারাকাতে এসেছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আমি ইবাদত করলাম কিন্তু দোয়া চাইলাম না, তাহলে সেই ইবাদতই এক ধরনের অপরিপূর্ণ, আমি আল্লাহ তাআলার কাছে কিছু চাইলামই না। আমরা কাজ করি, পরিশ্রম করি, তো আমরা কারো আন্ডারে থেকে যখন পরিশ্রম করি তা আমরা তার পারিশ্রমিক চাই, তার বিনিময়ে কিছু চাই। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি আল্লাহ সন্তুষ্টির জন্য, এরপর আল্লাহ তাআলার কাছে যখন চাই আল্লাহ তাআলা আমাদেরকে সন্তুষ্ট হয়ে দেন।
জি,
কিন্তু যেভাবে প্রত্যেক জিনিসের একটি আদব রয়েছে, একটা সিস্টেম রয়েছে,
জি জি,
ঠিক সেভাবেই দোয়ারও কিছু নিয়ম কানুন রয়েছে, আদব রয়েছে, যা আমাদের জন্য শিখা জানা খুবই জরুরি প্রয়োজন। যেমন দোয়ার পূর্ব শর্ত বলি আর যে বিষয় রাখা হয়েছে, তো দোয়ার তো অসংখ্য আদব রয়েছে, এই আদবের মধ্যে অনেক আবার শর্ত রয়েছে। আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলার পিতা
জি
হযরত মোহাম্মদ নকি আলী খান রহমাতুল্লাহ তাআলা দুয়ার উপর পুরো একটি কিতাব লিখেছেন, ফজাইলে দুয়া, আবার আলা হযরত এর ব্যাখ্যাও করেছেন এই কিতাবের, অনেক সুন্দর চমৎকার কিতাব। এর মধ্যে দুয়া সম্পর্কে অনেক আদব শর্তগুলি দেওয়া হয়েছে, তো আজ একটি শর্ত বলে নিয়ে আলোচনা করব, তা হচ্ছে যখন আমরা দুয়া করব তখন দুয়া একাগ্রতা এবং মনোযোগ সহকারে করব।
আচ্ছা, একাগ্রতা এবং
মনোযোগ সহকারে, অর্থাৎ নিজের অন্তরকে মনকে সে দোয়ার মধ্যে লাগিয়ে দোয়া করবো, অমনোযোগিতা হয়ে বা এদিক সেদিক তাকিয়ে যেন আমরা দোয়া না করি। হাদিসে মুবারাকাতে এসেছে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাত, যে আল্লাহ তাআলার নিকট এভাবে দোয়া করো যে তোমার দোয়া কবুলের প্রতি পুরো ভরসা রয়েছে। ওয়া আলামু আন্নাল্লাহ লা ইয়াস্তাজিবু দুআআন মিন ক্বালবিন গাফিলিন লাহিন, এবং মনে রাখবে, ওয়াআলামু মনে রাখবে আল্লাহ তাআলা উদাসীন মনের দোয়া শুনেন না। তাই যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত মনের সাথে একাগ্রতার সাথে দোয়া করা উচিত, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রকাশ্য আকৃতি দেখেন না, আমি কি করতেছি, হাত কিভাবে রাখছি, আমার মুখমণ্ডল কোন দিকে, এটা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয় দেখেন। হাদিসে মোবারক লিখুম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের আকৃতি এবং তোমাদের সম্পদের দিকে দেখেন না, দৃষ্টি দেন না। আল্লাহ তাআলা কিসের প্রতি দৃষ্টি দেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের অন্তর এবং তোমাদের আমল সময়ের প্রতি দৃষ্টি দেন। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুবই পছন্দ করেন যখন কোনো বান্দা একাগ্রতার সাথে দোয়া করেন। হ্যাঁ, বান্দা যদি একাগ্রতার সাথে দোয়া না করে, এটা একটা প্রকার। একটা হলো গিয়ে আমরা দোয়া করার সময় আমরা দেখি কেউ মাথা নিচের দিকে করে রাখে, হাত উত্তোলন করে রাখে, কিন্তু মন অন্যদিকে
অন্যদিকে থাকে। আকৃতি, দোয়ার যে আকৃতি, ওই আকৃতি তার কাছে থাকে, কিন্তু যে জিনিসটা বেশি প্রয়োজন, অন্তর মন থেকে, দিল থেকে দোয়া করা, দিল থেকে দোয়া বের হওয়া, ওই জিনিসটা তার কাছে
মিসিং
পাওয়া যায় না। যেমন ধরেন গিয়ে কোনো ব্যক্তি তার মায়ের অসুস্থতার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে, এখন দোয়া করার জন্য হাতও তুলেছে, দোয়াও করতেছে, আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও, আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও, কিন্তু তার মন ছিল অন্য কোথাও, হয়তো বা খেলার মাঠে, না হয়তো দোকানে, ব্যবসা বাণিজ্যে, যে কোনো এক জায়গাতে তার মন ছিল, ওই মন থেকে দোয়া করার আবেগ কিন্তু একটা ভিন্ন থাকে। যখন কোনো ব্যক্তি মায়ের অসুস্থতার জন্য দোয়া করবে, তখন তার চোখ থেকে এমনিতেই পানি বের হয়ে যাবে, সে অন্তর থেকে দোয়া করতে পারে, আল্লাহ শেফার মালিক তুমি, আমি চেষ্টা করেছি, যতটুকু দুনিয়াবি চেষ্টা ছিল, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি, হসপিটালে নিয়েছি, ওষুধ দিয়েছি, বাকি আল্লাহ তোমার কুদরতি হাতে, মানে তুমি শেফা দান করার মালিক আছো, তুমি আল্লাহ তুমি সুস্থতা দান করো। যখন অন্তর থেকে না মায়ের জন্য দোয়া করেছে মাওলার দরবারে, তখন তো অটোমেটিকলি তার চোখের পানি চলে আসবে, আর আল্লাহ তাআলা ওই অন্তরটাই দেখেন যে বান্দা কিভাবে আমার কাছে দোয়া চাইছে।
এটাই তো দেখতে হবে না, যে আমি কার কাছে দোয়া চাচ্ছি। আমি তো কোনো মানুষ বা কোনো বান্দার কাছে চাচ্ছি না। আজকে আমাদের কোনো কাজের জন্য বা বিল পাস করানোর জন্য বা কোনো সাহায্য নেওয়ার জন্য আমি যেভাবে মানুষের কাছে সাহায্য চাই, আর আমি জানি আমাকে সাহায্য করতে পারবে, তখন আমি সেটা নিয়ে, মানসিকতা নিয়ে তার কাছে যাই, তার কাছে সাহায্য চাই।
শুধু সাহায্য চাই আর তার মন মানসিকতা বুঝে কথা বলে, এরকমের না, বিষয়টা আরও গভীরতা এখানে আছে। যদি কোনো ব্যক্তি দেখে যে আমি এর কাছে গেলে 1 লাখ 2 লাখ 5 লাখ বা আমার একটু আর্থিক সাপোর্ট হবে, তখন ওই ব্যক্তি যার থেকে সে পাবে, পাওয়ার আশা আছে, তার কোন জিনিসটা পছন্দ,
কোন জিনিসটা পছন্দ
মনে রাখবেন, কোন জিনিসটা পছন্দ, কোন জায়গাটায় তার দুর্বলতা আছে, ওই জায়গাটা সে খুঁজে, যদি কোনো কিছু পছন্দ থাকে তার জন্য নিয়ে যাওয়া। আরে ভাই, একজন দুনিয়াদার ব্যক্তির কাছে যদি তার পছন্দের জিনিস নিয়ে যেতে পারেন, তো যে মাওলার কাছে দোয়া করবেন, মাওলা যে জিনিসটা চায় ওই জিনিসটা তো নিয়ে যাই, একবার মাওলার কাছে ওইটা নিয়ে গিয়ে দোয়া করি, যেটা চান মাওলা সেটা চান, আন্তরিকতা, একাগ্রতা, এটা নিয়ে যাই মাওলার দরবারে, হাজির হয়ে যায়, এরপর দোয়া করি, আল্লাহ তালা কবুল করে নেবেন ইনশাআল্লাহ।
এটা তো একটা প্রকার ছিল যে দোয়ার আকৃতিতে আমি আছি, কিন্তু আমার একাগ্রতা নাই, মন নাই,
মন নাই।
কিন্তু আরেক দেখা যায় আমাদের মুসলমানদের মধ্যে, দেখা যায় বিশেষ করে যুবকদের মধ্যে বা যা তরুণ, নতুন নতুন তরুণ, যখন দোয়া চায় তখন দোয়ার মধ্যে আকৃতিও দোয়ার মতো থাকে না,
থাকে না,
এদিক সেদিক থাকা, হাত উপর নিচে, তো হাত ফাঁকা, হাত কিভাবে রাখবো, দৃষ্টি ডান দিকে, বাম দিকে, উপর নিচে। এমনকি কুতুল কুলুবের লেখক, যিনি সর্বপ্রথম তাসাউফের উপর কিতাব লিখেছেন, ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি আলে রহমতুল্লাহ আলী, তিনি স্বয়ং নিজে ইহিয়াল উলুম লেখার সময় কুতুল কুলুব থেকে অনেক কিছু নিয়ে লিখেছেন।
আচ্ছা আচ্ছা,
অনেক কিছু শিক্ষা তিনি পেয়েছেন। তো তিনি লেখেন, কুতুল কুলুবের লেখক, যে দোয়ার সময় কেউ যদি এদিক সেদিক দৃষ্টি দেয়, মনোযোগ না দেয়, তাহলে তার চোখের দৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা তাকে শাস্তি। কারণ চাচ্ছি কার কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন জানি যে আমি যার কাছে চাচ্ছি তিনি রহমান, আমি যার কাছে যাচ্ছি তিনি রহিম, আমি এটাও জানি তিনি ওয়াহাব, তিনি দানকারী,
আল্লাহ 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 আল্লাহ,
তিনি আমাকে দিবেন যদি তিনি ইচ্ছা করেন। যদি সূরা ইয়াসিনের মধ্যে আছে না, কুন ফায়াকুন, আল্লাহ তাআলা যদি বলেন হয়ে যাও,
হয়ে যাও,
হয়ে যাবে।
জি,
তো এই একাগ্রতার সাথে যদি আমি দোয়া চাই, যে আমি যার কাছে চাচ্ছি, যে মালিক ও মওলা কাছে, যে আমাকে সৃষ্টি করেছে, অনেক কিছু না চেয়েও আমাকে দিয়ে দিয়েছে,
দিয়ে দিয়েছে,
তা আমি যখন চাচ্ছি কেন দিবে না? আছে না, উদুউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া চাও আমি তোমাদের কবুল করব।
সুবহানাল্লাহ,
তাই আমাদেরকে দোয়া চাওয়া উচিত একাগ্রতার সাথে, আর এটা প্রথম শর্ত,
এটা প্রথম শর্ত রয়েছে কি, দোয়া যখন করব আমরা একাগ্রতার সাথে। হাজারো মানুষকে দোয়া করতে আপনারা দেখেছেন, দোয়াও করে আর দোয়ার আকৃতি থাকে, কিন্তু আন্তরিকতা যে জিনিসটা রয়েছে সেটা থাকে না। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া মাদানী ইনামাতের মধ্যে কিন্তু এই শব্দগুলো টেনেছেন, যে খুশু খুজুর সাথে ইবাদত করা, দোয়া করা। তো খুশু খুজু মানেই হয়েছে আন্তরিকতা, মন একাগ্রতার সাথে মন থেকে যে কাজগুলো করা হয়। আপনি দেখবেন যখন আপনি মন থেকে দোয়া করবেন, তো দোয়াটার মধ্যে আপনি স্বাদ পাবেন, একটু স্বাদ অনুভব হবে আপনার, যে না অনেকদিন পরে মন খুলে আল্লাহ তালার দরবার দোয়া করতে, অন্তর থেকে দোয়া তো ইস্তেমাইভাবে সবসময় প্রায় মানুষই করি, আমরা নামাজের পরে করি, এরপরে অন্যান্য যখন আয়োজন হয় ধর্মীয় তখন দোয়া করা হয় ইস্তেমাইভাবে, কিন্তু নিজের অন্তর থেকে মন থেকে আল্লাহ তালার দরবার দোয়া করার স্বাদ পাবেন যখন আপনি মন থেকে দোয়া করতে পারবেন। দুই একটা কল নিবো, এরপর ইনশাল্লাহ তালা ফয়জুর রহমান ভাই থেকে নাতে রসুল শুনবো। গোলাম মোস্তফা ভাই আমাদের সাথে আছেন, খুব প্রস্তুতি নিয়ে আসছেন আজকে ইনশাল্লাহ তালা, দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত কিছু মাদারি ফুল আমাদেরকে দিবেন ইনশাল্লাহ তালা। জি কল শুনিয়ে দিন।
মোহাম্মদ খোকন, বিপুর থানা গাজী, মদিনা দূরে যাব কেমন করে?
মদিনা দূরে যাব কেমন করে? ইনশাল্লাহ পাসপোর্ট আর এয়ারলাইন্সে চলে যাব আমরা ইনশাল্লাহ তালা। পরবর্তী কল।
আমি এটা বয়স থেকে বলছি, আমি একটা নাচ শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি দিয়ে
ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, চেষ্টা করবো। রসুল শুনি আমাদেরকে নাচ শুনিয়ে দিন, এরপর ইনশাআল্লাহ গোলাম মোস্তফার কাছে আসবে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। صلي على رسولنا صلي على محمد صلي على شفيعنا
অপরূপ
রয়েছে অপেক্ষমান, তোমার আশীর্বাদ
আরো কিছু বিষয় রয়েছে, কিছু শর্ত রয়েছে। এটা হচ্ছে যে দোয়া আমরা যখন শুরু করব, আল্লাহ তাআলার প্রশংসা হাম আল্লাহ তাআলার প্রশংসা করে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলার সালামের দুরূদ শরীফ পাঠ করে, আর নিজের আমরা যে রিজিক উপার্জন করি, রিজিক ইনকাম হালাল হতে হবে, আমরা যে রিজিক বক্ষণ করি এটা হালাল হতে হবে। তো দোয়া
কবুল হওয়ার পূর্ব শর্ত এটাও রয়েছে যে খাবার আমরা খাই সেটা যেন হালাল উপার্জনের হয়ে থাকে।
অবশ্যই। তো ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে দোয়াসমূহ আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত থাকে, এই পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর দুরুদে পাক পাঠ না করো। তো এইখানে আমরা হাদিসে কারিমা থেকে শর্ত একটা বিষয় পেয়ে গেলাম যে আমরা দুরুদ শরীফ পাঠ করার দ্বারা ইবাদত কবুল হয়, দোয়া কবুলের একটি শর্ত হচ্ছে দুরুদে পাক পাঠ করা। আর হাদিসে পাকের মধ্যে এটা রয়েছে যে তোমরা নামাজ পড়ো, এরপর আল্লাহ তাআলার প্রশংসা করো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবে। এবং হালাল রিজিক উপার্জন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যদি কোনো বান্দা যত একনিষ্ঠতার সাথে ইবাদত করে, যদি তার পেটের মধ্যে হারাম লোকমা থাকে,
হারাম থাকে,
তো ওই ব্যক্তির ইবাদত কবুল হয় না। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তির পেটের মধ্যে
এক লুকমা পর্যন্ত যদি হারাম হারাম রিজিক থাকে, হারাম খাদ্য থাকে, তাহলে 40 দিন পর্যন্ত ওই ব্যক্তি ইবাদত কবুল হবে না,
ইবাদত দোয়া কবুল হবে না যদি এক লোকমা তার পেটে
হারাম
হারাম যায়,
রিজিক যদি তার এক লোকমা রিজিক যদি তার পেটের মধ্যে হারাম থাকে তাহলে 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হবে না।
এবার ওই সকল অভিযোগকারী যারা আছি আমরা দোয়া করি কবুল হয় না, আমাদের এ বিষয়ে একটু চিন্তা করা উচিত। অভিযোগ তো করি, দোয়া করি কবুল হয় না, সেই অভিযোগের পিছনে কারণটা কি এটাও তো খোঁজা উচিত।
আরো কারণ রয়েছে,
আরো কারণ রয়েছে, যেহেতু হারামের বিষয় আসছে এই কারণে আমি বলতেছি। একটি ঘটনা দেখলাম যে একজন যুবক ব্যক্তি সে কাবা শরীফ তাওয়াফ করতেছে, খুব গরিব ছিল, তাওয়াফ করতেছে দেখে একটা হীরার মালা আপনার কাবা শরীফের পাশেই পড়ে আছে। ঘটনা ক্রমে ওই মালাটা ছিল একজন অন্ধ ব্যক্তির, সে তাওয়াফ করতে গেছে ওখানে, অন্ধ ব্যক্তি ছিল তাই তার ওটা পড়ে গেছে। তো ওই সময় ওই যুবক ওইটা পাওয়ার পরে, খুব দামি একটা মালা হার, ওটা পাওয়ার পরে সে এলান করলো, ঘোষণা করলো যে আমি একটা পেয়েছি, যার হয় আমার থেকে নিয়ে নিও। একজন অন্ধ ব্যক্তি আসলো, এসে বলতেছে এটা তো আমার, তো যুবকটা দিয়ে দিল। কিন্তু অন্ধ ব্যক্তির মধ্যে এই জিনিসটা কাজ করলো, এত দামি একটা জিনিস পাওয়ার পরেও সে নিজে থেকে ডাকছে এটা কার, হয়তো বা এই লোকটা নেককার হবে যে আমাকে এটা পেয়ে দিয়েছে। তো সে ওই সময় দোয়া করলো, আল্লাহ কাবা শরীফের সামনে আমার হারিয়ে যাওয়া এই হীরার মালাটা যে খুঁজে আমাকে দিয়েছে, আমার কন্যা সন্তানের জন্য এমন একটা যেন পাত্র আমি পেয়ে যাই, দোয়া করলেন। ওই যুবক কি করলেন, ওখান থেকে ফিরে এসে নিজের রিজিকের জন্য তালাশ করতে লাগলেন, ঘুরতে লাগলেন। এক জায়গাতে গেলেন, নামাজের টাইম হয়েছে, মসজিদের মধ্যে ঢুকলেন, নামাজ পড়ার জন্য কোরআনে পাকের তিলাওয়াত করতেছিলেন, আর মুসল্লিরা চলে আসলো, এসে বলল আমাদের ইমাম সাহেব নেই, আপনি একটু নামাজ পড়িয়ে দিন। যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, তার তেলোয়াত শুনে মুসল্লিরা অবাক হয়ে গেলেন, এত সুন্দর তেলোয়াত আর দেখতেও ইমাম সাহেবের মতো লাগে। তো বললেন আপনি আমাদের মসজিদে থেকে যান ইমাম হিসাবে, আমাদের ইমাম সাহেব তো নেই, উনি মারা গেছে। তো বলল ঠিক আছে, আমিও তো রিজিকের তালাশে বের হয়েছি, কোথাও না কোথাও একটা কাজ যেন আমার মিলে যায়। তো তিনি ওখানে ইমামতি শুরু করে দিলেন, কয়েকদিন পরে মক্তব পড়ানো শুরু করলেন, বাচ্চাদেরকে পড়ানো শুরু করলেন। হঠাৎ করে গ্রামের কয়েকজন বুজুর্গ মুরব্বীরা আসলেন, এসে বললেন ইমাম সাহেব হুজুর আপনি তো নিকা করেননি এখনো, বিয়ে শাদি হয়নি, তো আমাদের এলাকার একজন অন্ধ ব্যক্তি ছিল, তার ওই অন্ধ ব্যক্তি মারা গেছে, তার একটি মেয়ে আছে, আপনি ওই মেয়েটা বিয়ে করে নেন। তো বলো ঠিক আছে, আপনারা যেটা বলেন আমার অসুবিধা নেই। তো ওই মেয়েটা তাকে তার সাথে নিকা হয়ে গেল। যখন সংসারই শুরু করলো, একদিন হঠাৎ করে দেখে তার স্ত্রী যে নিকা হয়েছে, তার গলায় ওই মালাটা যেটা তিনি কাবা শরীফের পাশে পেয়ে একজন অন্ধ ব্যক্তিকে দিয়েছেন। তো জিজ্ঞাসা করলো এটা তুমি কোথায় পেয়েছো, বললো এটা তো আমার বাবার ছিল, আমার বাবা আমার জন্য রেখেছেন। যুবকটা অবাক হয়ে গেল, তোমার বাবা অন্ধ ছিল, বলে হ্যাঁ আমার বাবা অন্ধ ছিল, সে এত বছর আগে হজ করার জন্য গিয়েছিল, বলে হ্যাঁ হজ করার জন্য গিয়েছে। তো দেখো তোমার বাবার দোয়া আর আমার দোয়া আল্লাহ তাআলা কতটুকু কবুল করেছেন, আর কিভাবে কবুল হয়েছেন, যে তোমার বাবা এই ওই মেয়ে বা বললো কি আমার বাবা যখন এই হারটা কেউ ফিরিয়ে দিয়েছে তখন দোয়া করলো, আল্লাহ যে ব্যক্তি কাবা শরীফের পাশে আমার হারটা পেয়ে আমাকে ফিরিয়ে দিয়েছে, এমন একটা নেককার সন্তানের সাথে, ছেলের সাথে যেন আমার মেয়ের বিয়ে হয়ে যায়। আর ইনি বললেন কি আমিও একজন এমন নেককার বাবার সন্তান খুঁজছিলাম যার সাথে আমার বিয়ে হয়ে যায়। তো তোমার বাবা দোয়া করলেন যে এমন একটা কাবা শরীফের পাশে যিনি আমাকে এমন একটা সহযোগিতা করলো তার সাথে তার মেয়ের বিয়ে হয়ে যায়। তা ওই ব্যক্তি আমি ছিলাম যে কাবা শরীফের পাশে তোমার বাবার এই হার আমি পেয়েছি, আমি পেয়ে তোমার বাবাকে দিয়েছিলাম। আসলে এই যখন কোনো ব্যক্তি দোয়া করে, দোয়ার প্রতি তার কিন্তু ভাগ্যের অনেক বড় একটা কি থাকে কাজ করে। তা দোয়া করার সাথে সাথে দোয়া এমন যেন করা হয় যে দোয়াটার মধ্যে আমার উপকার রয়েছে, হালাল উপার্জনের জন্য দোয়া করার কথা বলা হয়েছে। আর ওই দোয়া কবুল হবে না যেটার মধ্যে আপনার হারাম উপার্জনের জন্য দোয়া করা হয়। অনেক মানুষ আছে না, হারাম বস্তুগুলো বা হারাম উপার্জন এর মধ্যে আসবে, সে ওই সময় দোয়া করে আল্লাহ আমার এই জিনিসটা যেন হয়ে যায়। হ্যাঁ, হারাম আসবে, হারাম উপার্জন হবে, ওই দোয়া না করা উচিত, আর এই দোয়া কবুলও হবে না আল্লাহ তাআলার দরবারে।
আল্লাহ আমার আমি যে কমিশনটা পাবো তুমি এর মনে এমন দয়া দিয়ে দাও আমাকে, যেন হারাম কমিশন কিন্তু ওই জানে বেশি আমারে দেয়,
আমাকে যেন বেশি আমার জন্য খুশি হয়ে যায়।
আল্লাহ তাআলা কিন্তু কোরআনে পাকের মধ্যেও ইরশাদ করেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের নিকটে একবার একটি আয়াত তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হ্যাঁ ইমানদারগণ তোমাদেরকে যে পবিত্র রিজিক দেওয়া হয়েছে, হালাল রিজিক দেওয়া হয়েছে, তাই ভক্ষণ করো। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তাফসীর করলেন, ব্যাখ্যা করলেন। এখন যার ব্যাখ্যা স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন তার কথাই আলাদা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বুঝানোর জন্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে রাবি যিনি তিনি বলেন সুম্মা যাকারা রাজুলা ইউতুইলা সাফারা আশ আসা আখবারা ইয়ামুদ্দু ইয়াদাহি ইলা সামাই ইয়া রব্বি ইয়া রব্বি, বলেন যে এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে ব্যক্তি সফর করে আসলো আর তার অবস্থা এমন ছিল যে চুল এলোমেলো, কাপড় ময়লা, একদম অবস্থা খারাপ, পরিস্থিতি খারাপ, কিন্তু
সফর করে আসলে একটু থাকে
থাকে লম্বা যখন সফর করে থাকে, আর আগের সময় তো ঘোড়া উঠে করে মানুষ আরোহণ করে
পায়ে হেঁটেও সফর করতে হয়েছে আগের দিন,
আগে আরবের সময় বালু বালু তো চলে আসছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই অবস্থায় সফর করে আসার পর ইয়ামুদ্দু ইয়াদাইহি, সে নিজের হাতকে আসমানের দিকে উত্তোলন করলো, ইলা সামাই আসমানের দিকে, আসমানের দিকে, পরপর ইয়া রব্বি বলছে অর্থাৎ দোয়া করছে,
দোয়া করছে।
তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিন্তু মাত'আমুহু হারামুন ওয়া মাশরুবুহু হারামুন, বলেন তার খাদ্য তার খাবারও হারাম, ওয়া মাশরুবুহু হারামুন, এবং সে যে পান করে তাও হারাম, হারাম টাকার বা হারাম জিনিসের, ওয়া গুযিয়া বিল হারামি, এবং হারাম দ্বারাই সে লালন পালন হয়েছে,
আল্লাহ আল্লাহ আল্লাহ,
হারাম দ্বারাই তার শরীর বড় হয়েছিলাম। এরপর আমার এই আকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর একটি কথা বলেন আমাদেরকে বলার জন্য, ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হবে, হ্যাঁ তার অবস্থা খারাপ, সে সফর করে আসলো সব ঠিক আছে, আর যার অবস্থা খারাপ থাকে, যে খারাপ পরিস্থিতিতে থাকে বা অভাবে থাকে, আল্লাহ তাআলার দয়া কিন্তু তার উপর অনেক বেশি হয়,
বেশি থাকে,
কারণ আল্লাহ তাআলা কিন্তু মা থেকে 70 গুণ বেশি নিজের বান্দাদের ভালোবাসে। যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে আহ্বান করে তা আল্লাহ তাআলা কিন্তু তার শ্রবণ করে, তা কবুল করে নেয়,
কবুল করে নেয়,
আল্লাহ তাআলা ইরশাদ করেন।
কিন্তু তার ব্যাপার তো ভিন্ন ছিল, সে সফর করে আসছে, হয়তোবা কাপড় চোপড় ময়লা ছিল, কিন্তু দোয়া কবুল কিভাবে হবে, তার পান করাটাও ছিল হারামের, খাবারটাও ছিল হালালে হারাম।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে প্রশ্নমূলকভাবে আমাদেরকে বলছেন, আন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কবুল কিভাবে
হবে,
তার অবস্থা খারাপ থাকলেও, তাই আমাদেরকে উচিত হালাল উপার্জন,
হালাল উপার্জন,
কারণ আল্লাহ তাআলা রহমত আমার থেকে সরে গেল, আমি একটু বেশি উপার্জন করার জন্য আমি সুদ নিলাম, আমি ঘুষ নিলাম, বা একটু হারাম পন্থায় চলে গেলাম যে টাকা একটু বেশি আসলো, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়াই কবুল করা বন্ধ করে দিলেন, তাহলে এর চেয়ে বড় আর আমার জন্য আর কি হতে পারে, খারাপ জিনিস,
খারাপ জিনিস,
যে আমার সৃষ্টিকর্তাই আমার থেকে নারাজ হয়ে গেল।
আসলে উপার্জনটা বড় জিনিস না শাহরুখ ভাই, উপার্জনটা বড় জিনিস না, বড় জিনিস হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি,
জি
আল্লাহ তাআলার
সন্তুষ্টি,
সন্তুষ্টি বড় জিনিসটা, যদি আল্লাহ তাআলাকে রাজি করিয়ে আপনি 5,000 টাকা মাস ইনকাম করেন, এর মধ্যে শান্তি আছে, এর মধ্যে মনের তৃপ্তি আছে, এর মধ্যে আপনার সুকুন আছে, কি আল্লাহ তাআলার বাস আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বাস, তো এটা হচ্ছে বড় জিনিস, আল্লাহ তাআলা কবুল করে নিক বোঝার তো। কালাম শ্রবণ করি, এরপর ইনশাল্লাহ আবার আসবো আলোচনা ফিরে ইনশাল্লাহ তাআলা, জি সাহেব ভাই কালাম শোনাবে আমাদের।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। اللهم صل على سيدنا محمد 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 في يوم مدينة دوري جابو كمن كوري مدينة بهدورا مدينة بهدورها مدينة بهدور اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد عصر جار جائش মদিনা বহু দূর
যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজবে তখন দোয়া কবুল হওয়ার যে পূর্ব শর্তগুলো রয়েছে এগুলো তাকে মানতেই হবে, এগুলো সে খুঁজে পাবে আর মানবে। যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি চাই তো আমরা হালাল উপার্জন করব, হালাল খাবার খাব, আর এটাই বলা হয়েছে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত। যদি আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি চাই আর এর মধ্যেই রয়েছে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত, আল্লাহ তাআলা সন্তুষ্ট হলো আমরা যখন আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করি তখন যেন একাগ্রতার সাথে আন্তরিকতার সাথে দোয়া করি, আর এটাই আল্লাহ তাআলা পছন্দ করেন, এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ, আর এটার মধ্যেই রয়েছে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত। আমরা যখন আল্লাহ তাআলা সন্তুষ্ট চাই তখন মা বাবার খিদমত, মা বাবাকে কষ্ট দেওয়া না দেওয়া আর খিদমত করা এটা আমাদের অভ্যাস বানিয়ে নেই, আর এটাই আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ, আর এর মধ্যেই রয়েছে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত। আবার আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ হলো নামাজ আদায় করা, আর হাদিসে পাকের মধ্যে রয়েছে তোমরা ফরজ ইবাদতের পরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করে নেবেন। আর আজকাল তো এই বিষয়টা একদম মনে হয় রোগে পরিণত হয়ে গিয়েছে না, ইবাদত নামাজের পরে দোয়া করা, যেখানে হাদিসে পাক পাওয়া যায় যে তোমরা ফরজ ইবাদতের পরে দোয়া করো তোমাদের দোয়া কবুল করা হবে, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, সেখানে এটা এখন রোগ বানিয়ে নিয়েছি আমরা, অসুস্থতা বানিয়ে নিয়েছি, নামাজের পরে ইবাদতের পরে হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, এটা মনে হয় কি সমাজ থেকে আজকে ধীরে ধীরে উঠে যায়। আর যাদের দোয়া করার এক মন মানসিকতা, দোয়ার মধ্যে যারা শান্তি পায়, এরা কিন্তু ঠিকই এখনো দোয়া করতেছে। যতই যা বলুক না কেন, যতই যা আসুক না কেন, নামাজের পরে তারা দোয়া করবেই। আমি দেখলাম প্রায় মসজিদেই যখন যেখানে যায় সেখানে মসজিদের মধ্যে নামাজ পড়ার এক সিস্টেম, আমাদের না মুসলমানদের এক রীতিনীতি, যেখানেই যায় সেখানে নামাজ, আজানের আজান হয়ে যায় মসজিদে, নামাজের সময় মসজিদে চলে যায়। তো দেখা যায় অনেক ব্যস্ত ব্যক্তি, অনেক বিজি, সে একা একা নামাজ পড়লো, নামাজের পরে দুই তিন সেকেন্ডের জন্য হাত তুলে দিল। কি বলছে না বলছে আমি নিজেও জানি, আমি অনেক সময় অবাক হই যে সে হাত তুললো, হাত তুলে কি জানি বলল, মানে দুই তিন সেকেন্ডের মধ্যে হাত তুলে দোয়া শেষ করে আবার চলে গেল। বোঝা গেল যে তার অন্তরে দোয়া করার একটা আগ্রহ আছে। কিন্তু এটা আল্লাহ তাআলার এক দান যে তার দরবারে তার কাছে আমরা দোয়া চাবো, এটার একটা শখ বা মন মানসিকতা সময় নেই। আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে ব্যক্তি হাত তুলেছে, আল্লাহ তাআলা দোয়া করেছে, হয়তো সময় নেই বা যা বলবে সে গুছিয়ে আনতে পারে না, বাস দোয়া করলো, হাত উঠিয়ে দিল, এরপরে চলে গেল। কিন্তু আমরা যদি এর পিছনে লেগে যাই যে ইবাদতের পরে হাত উঠিয়ে দোয়া করা না করা এসব যেন আমরা ছেড়ে দিই, বাস এক ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলার দরবারে শান্তি পায়, আপনার আমার কি আসে যায়? দোয়া করতে দেন না তাকে, তাকে দোয়া করতে দেন, তার মতো তাকে ছেড়ে দেন। সে যদি দোয়া করে শান্তি পায়, কোনো ব্যক্তি হাত তুলে দোয়া করলো মা বাবার জন্য, নিজের জন্য, চোখ থেকে পানি ঝরলো, তার গুনাহ ক্ষমা হয়ে গেল, আপনার তো লস নেই। যদি লস থাকে, আপনার কোনো অসুবিধা হয়, তো আপনার অসুবিধা নিয়ে আপনি থাকেন, আমার অসুবিধা নিয়ে আমি থাকি, বাধা কেন নেই, তাদের প্রতি কেন আমরা আবার মশলা ফিট করি, এমন যেন না করি আমরা, তাকে তার মতো দোয়া আমরা যেন করতে দেই। আসবো গোলাম মোস্তফা ভাইয়ের কাছে আরো কিছু মাদানী ফুল।
পূর্বে যে কথা বলতেছিলাম, যেটা হারাম রিজিক যারা বক্ষণ করে এদের ইবাদত কবুল না হওয়ার ব্যাপারে আমরা হাদিসে পাক শুনলাম বা এখন একটা অকে আমরা শ্রবণ করি। হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলা নাবিয়িনা আলাইহি সালাতু ওয়াসসালাম, তিনি এক ব্যক্তিকে দেখলেন খুবই বিনয় কান্নাকাটি করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন না। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন যে আল্লাহ, এই ব্যক্তি এত কাকুত মিনিতে করে এত বিনয়ের সাথে দোয়া করছে, তার দোয়া কবুল করছো না কেন? তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে হে মুসা আলাইহিস সালাম, এই ব্যক্তি যদি সে কান্না করতে করতে নিজেকে ধ্বংস করে ফেলে এবং হাত উপরে উত্তোলন করতে যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, এরপর ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। কেন? কেননা ওই ব্যক্তি পেটের মধ্যে হারাম, তার পিঠের মধ্যে হারাম, তার ঘরের মধ্যে হারাম। তো হারাম রিজিক উপার্জন করে ইবাদত করলে সে যতই ইবাদত বন্দী করে, তার ইবাদত ফরজ নফল সুন্নত কোনো ইবাদতই আল্লাহ কবুল করে না। তো হাদিসে পাকের মধ্যে এটা রয়েছে যে যে ব্যক্তি হারাম উপার্জন করে, হারাম উপার্জন করে এটার সদকা করে, এটা কবুল করা হয় না। এবং যদি সেটা তার ব্যয় করে, ব্যয়ের মধ্যে কোনো বরকত হয় না। আর যদি এই সম্পত্তি সে রেখে যায়, পরিত্যক্ত যে সম্পত্তি থাকে এটা রেখে গেলে এই সম্পত্তি তার জাহান্নামের পাথর হয়। তো এই জন্য আমরা যারা উপার্জন করি আমাদের সংক্ষিপ্ত জীবন, আমাদের যতটুক প্রয়োজন, আমাদের দুনিয়াতে চলতে ফিরতে আমার যতটুক প্রয়োজন এতটুকু আমরা উপার্জন করি, এতটুকু রেখে যাই, কিন্তু আমি হারামভাবে যত শুধু টাকা চাই, ইনকাম হালাল হোক হারাম হোক, যেইভাবে উপার্জনের মধ্যে আমরা ব্যস্ত হয়ে গেছি, উপার্জন করছি, নামাজও ছুটে যাচ্ছে, ফরজ ইবাদতের প্রতি আমাদের কোনো খেয়াল নেই, নামাজ পড়ার সময় নেই, দোকান বন্ধ করে যাবো, তো নামাজ পড়তে গেলে দোকান বন্ধ করতে হবে, দোকান বন্ধ করলে আমার কাস্টমার ছুটে যাবে আমার, এইভাবে চিন্তা করতে গিয়ে আমরা ফরজ ইবাদত ছেড়ে দিচ্ছি আজকে রিজিকের জন্য। আর আজকে এই রিজিক আমি যখন আমি ইন্তেকাল হয়ে যাই, সম্পত্তি সব ছেড়ে আমি চলে যাচ্ছি, আর এই সম্পত্তি যেটা আমি হারাম পন্থে উপার্জন করেছি এই সম্পত্তি আমার জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমার পাতে হবে।
আল্লাহ আল্লাহ।
তো এই জন্য হারাম থেকে আমাদের বাঁচতে হবে। আর দোয়া কবুলের এর মধ্যে আরো কিছু বিষয় রয়েছে যে আমরা যখন দোয়া করি এবং কাদের দোয়া কবুল হয়, দোয়া কবুল আরো কিছু বিষয় রয়েছে যে আল্লাহ তাআলার নেককার বান্দা যারা নেককার বুজুর্গ রয়েছে, যেমন স্বাভাবিক আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে আমরা কোনো বিপদে পড়লে স্বাভাবিক মসজিদে যাই, একটু দোয়া করে দেন যে এই সমস্যা বিপদ চলে আসছে আল্লাহ যেন দূর করে দেয়। মানুষের মনে একটা আশা যে তারা নেককার হবে, তাদের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। আর এটা আমাদের এই যে শাফি মাজহাব ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা, তিনিও যে যখন কোনো ওনার এই কোনো হাজত প্রয়োজন হতো, তো তিনি আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার মাজারের মধ্যে হাজির হতেন, হাজির হয়ে ওখানে দুই রাকাত নফল নামাজ আদায় করতেন। এরপর তার যেই হাজত ছিল, যেটা প্রয়োজন ছিল, এটা আল্লাহর কাছে প্রার্থনা করতেন, তো ওইখানে গিয়ে দোয়া করতেন, তার হাজত পূরণ হতো।
আর এটা কিন্তু হাদিসে পাকের মধ্যে আসছে গোলাম মুস্তফা ভাই, সেটা হলো গিয়ে যখন তোমরা দোয়া করো, দোয়ার পূর্বে কিছু ভালো কাজ করো। ভালো কাজ দুই রেকাত নফল নামাজ হতে পারে, সাদকা হতে পারে, দান হতে পারে, তেলাওয়াত হতে পারে, জিকির হতে পারে। হাদিসে পাকের মধ্যে এভাবেই আসছে, দোয়া করার পূর্বে কিছু ভালো কাজ করে নাও, নেক কাজ করে নাও। তো এর মধ্যে ওই নামাজ ও জিকিরুল্লাহ, তেলাওয়াত, দুরুদ শরীফ এগুলো বলা হয়েছে। তো উনি ইমাম হয়ে কত সুন্দর কাজ করতেন, আর একজন ইমামের মাজারে উপস্থিত হতেন, সেখানে গিয়ে নামাজ পড়তেন, এরপরে তার হাজত প্রয়োজনের জন্য দোয়া করতেন।
এইটা হচ্ছে আমাদের বুজুর্গানের দিনের ওনাদের
পদ্ধতি ছিল, মাশাআল্লাহ।
তো জাকির, এইভাবে আমাদের আরো দোয়া কবুলের মধ্যে আরেকটা বিষয় রয়েছে যে আমরা একটা দোয়া আল্লাহর কাছে চাইলাম বা আমার একটা প্রয়োজন হলো, আমি আল্লাহর কাছে দোয়া করলাম কিন্তু আমার দোয়াটা কবুল হচ্ছে না। তো এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দোয়ার মধ্যে তাড়াহুড়া করে, মানে দ্রুত আমার এই জিনিসটা আমি পেয়ে যাই, তো তাড়াহুড়া করে তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। তো দোয়ার মধ্যে তাড়াহুড়া করা যাবে না। আর অনেক সময় আমরা দেখা যায় অনেকে বলে, ভাই আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ করি, কারোর ঠকাই না, আমি সত্য কথা বলি, কিন্তু এরপর আমার এই বিপদ। তো এইটা খুব সুন্দর একটা রহস্য, এটার হিকমত রয়েছে যে আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। এটার একটা রহস্য রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যদি কোনো নেককার বান্দা মুসিবতের পর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম বলে তাকে তাড়াতাড়ি দিও না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তাকে এটা এখন দিও না, কেন তার আওয়াজ আমার কাছে পছন্দ হয়, ভালো লাগে, সে আমার কাছে আরো বেশি চাক। আর যদি কোনো ফাসিক ব্যক্তি, গুনাহগার বান্দা আল্লাহর কাছে চাই, বলে যে তাকে তাড়াতাড়ি এটা দিয়ে দাও, তার আওয়াজ আমার কাছে পছন্দ হয় না, সে বারবার আমাকে না ডাকে। তো এইটা একটা বিষয় যে নেককার বান্দা হলে এদের উপর মুসিবত আসে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, পছন্দ করে বিধাই আল্লাহ তাদের এই বেশি বেশি তো ওনারা দোয়া করেন। তো এইটা আমাদের একটা শিক্ষা যে আসলে দোয়ার মধ্যে আমাদের তাড়াহুড়া করতে নেই। আর আমরা দোয়া কি বিষয়ে করবো, এটা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এটা বলেছেন যে তোমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করো,
রক্ষা করো।
তো এইভাবে দোয়া করলে আমার দুনিয়া আখিরাত সব চলে আসলো, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য দোয়া করলাম, প্লাস আমি মৃত্যুর পরে কবরে আযাব থেকে মুক্তিরও দোয়া করলাম, একসাথে সব দোয়া হয়ে গেল। তো এই জন্য আমরা দোয়া করার যে বিষয়টা, আমরা হামদ তান আল্লাহ তাআলার প্রশংসা করব, নবীর উপর দুরুদ পড়ব, শুরু এবং শেষে দুরুদ পড়ব, এরপর আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের উসিলা নিয়ে আমরা দোয়া করব, এইভাবে দোয়া কবুল হয় দ্রুত। তো এই জন্যই আরেকটা বিষয় এখানে বলা হয়েছে যে আপনার যে আল্লাহ, আমরা অনেক সময় যে বলি আল্লাহ আমার দোয়া কবুল করছে না কেন, অভিযোগ করি, অভিযোগ করে বসি। তো এটা বলা হয়েছে, দেখেন এই আজকে যদি দুনিয়ার দুজন বন্ধু থাকে, বন্ধুত্ব ফ্রেন্ডশিপ থাকে কারোর সাথে, তো এক বন্ধু তার কাছে একটা বিপদের সময় একটা প্রয়োজনের জন্য তার কাছে কিছু চাইলো, কিন্তু ওই বন্ধু তার কথা রাখলো না, বন্ধু তাকে একটা হাজত পূরণ করলো দিল না। তা এইভাবে বন্ধুর কথা যখন অমান্য করলো, যদি বন্ধু আবার বিপদে পড়ে তার কাছে সাহায্য চায়, তখন সে নিজেই সঙ্গে আমি তো, সে আমার কাছে সাহায্য চেয়েছিল, আমি তো সাহায্য করি নাই, তো এখন সে আমার, আমি যদি এখন তার কাছে চাই তো সে আমাকে দিবে কিনা। তো দেখেন আজকে যখন বন্ধু একটা জিনিস, আজকে আমি তার একটা হুকুম পালন করি না, তার কথা রক্ষা করি না, এই জন্য বন্ধু আমার কথা শুনবে না, কিন্তু আমার রব আল্লাহ তাআলার আজকে কত হুকুম, আজকে আমরা হাজার হাজার হুকুম আমরা অমান্য করছি, এরপরও দেখেন আমরা বলি যে আল্লাহ আমার দোয়া কবুল করতেছে না, তাড়াহুড়া করি। আসলে দোয়ার মধ্যে তাড়াহুড়া করতে নেই, আমাদেরকে দোয়া করতে হবে, আর এইটা হচ্ছে একাগ্রতার সাথে, নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আশা করি এইভাবে আমাদের দোয়া কবুল হবে।
একটি কিতাবের মধ্যে একজন নেক বান্দার, একজন আল্লাহর ওলির একটি ঘটনা আসছে দোয়ার ব্যাপারে। আসলে মানুষ যখন অন্তর থেকে কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে পেশ করে, সে হয়তো বা যে অবস্থায় আছে না কেন, তো ওই নেক আল্লাহ তাআলা নেক বান্দা হঠাৎ করে খবর শুনলেন কি তার মা হসপিটালে অসুস্থ অবস্থায়, উনি বাড়িতে ছিলেন না, কেউ না কেউ তার আম্মাজানকে নিয়ে গেছেন হসপিটালে ডাক্তার দেখানোর জন্য। উনি যেখানে ছিলেন ওখান থেকেই সংবাদ পেয়েছেন কি তোমার মা অসুস্থ, হসপিটালে আছে। যখন শুনছেন মা অসুস্থ, সে তেলোয়াতরত অবস্থায় ছিল, যেখানেই ছিলেন ওখানে তেলোয়াতরত অবস্থায় ছিল। মায়ের অসুস্থতার কথা শুনে কোরআন শরীফ ওভারে রেখে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে সে ওই হসপিটালের উদ্দেশ্যে মায়ের কাছে রওনা শুরু করলেন। সে ওখানে বসে যে দোয়া করবে ওইটা তার মন মানেনি কি আমি তো তেলাওয়াত করলাম, এখন একটু দোয়া করি যাতে আমার মা সুস্থ হয়ে যায়। মা তো মা, তো সে সাথে সাথে উঠে গেলেন, উঠে মাকে দেখার জন্য রওনা করে দিলেন। পথের মধ্যে রাস্তার মধ্যে যতটুকু সময় সে পেয়েছে, ওই পথ হাঁটতে হাঁটতে চলতে চলতে সে আল্লাহ তাআলার দরবারে মিনতি কাকুতি মিনতি করলো, মাওলা টাকা নেই হাতে, এরপরে মা হসপিটালে, এখন আমার কি করণীয়, আমি কি করবো বুঝতেছি না। ওই চলতে চলতে মায়ের ব্যাপারে ভাবতেছে, আল্লাহ তাআলার দরবারে বলতেছে আর চোখের পানি পড়তেছে, মানে আমি এখন কার কাছে যাব। মা হসপিটালে হঠাৎ করে এ দোয়া করতে করতে যাইতেছে আর হসপিটালের গেটে গেল, দেখে মাকে ওখান থেকে নিয়ে বাড়িতে ফিরছে। মানে সন্তানের দোয়া কত দ্রুত মা বাবার প্রতি কবুল হয়, আর সে দোয়াটা কিন্তু তার ছিল অন্তর থেকে, আল্লাহ এখন আমি কি করব, কার কাছে যাব, কাকে বলবো, টাকা পয়সা কোথায় পাবো, আমার মা কিভাবে সুস্থ হবে। এই যে অন্তর থেকে এক কথা ছিল, আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করে দিয়েছেন সে হসপিটালে পৌঁছার পূর্বেই তার মা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে।
ওই অন্তর থেকে,
অন্তর থেকে যে দোয়া আসে না, সত্যি শাহরুখ ভাই আমি হাজারো ইসলামীদেরকে বলতে শুনেছি, দাওয়াত ইসলামের মধ্যে দোয়ার এক সিস্টেম আছে আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামের মধ্যে যেটা পাওয়া যায় সেটা অন্য কোথাও আর পাওয়া যায় না, রিয়েললি যেটা সাপ্তাহিক সুন্নতে পারে ইস্তেমা বলেন, জুমার নামাজের পরে বলেন, বা অন্য অন্য ইজতেমাইভাবে যে দোয়ার ব্যবস্থা করা হয় দাওয়াত ইসলামীতে, এটা অন্য অন্য জায়গাতে খুব কম পাওয়া যায়। এমনি সাধারণ ইসলামী ভাইদেরকে নিয়ে মোবাল্লিগে দাওয়াত ইসলামীর যে দোয়া, কিছু বছর পূর্বে শবে বরাতের রাতে এক ইসলামী ভাই, সাধারণ এক ইসলামী ভাই এরকম অভিমত ছিল কি, আমি আমার চোখ থেকে কখনো পানি বের হয় না, দোয়া তো অনেক করি মানুষের সাথে করি নিজে করি, কিন্তু আমার এই অভ্যাস নেই, বা আমার এরকমের নাকি অনেক মানুষ দেখি কান্না করে দোয়ার সময়, কিন্তু আমার চোখ থেকে পানি বের হয় না, এই অভিযোগটা কিন্তু অনেক মানুষের আছে। এটা ভালো গুণ না, যারা এটা বলে অনেক সময় ঠাট্টা মস্করা করে, কিন্তু এটা ভালো গুণ না, চোখ থেকে পানি বের হয় না, এটা ভালো গুণ না, অন্তরটা কিন্তু কঠিন হয়ে যায়, পানি এত সহজে বের হয় না। ওই ইসলামী ভাই বলতেছে, তো আমি এনাকে বললাম দাওয়াত ইসলামের ইজতেমাই যে দোয়া হয় না, তো আমি অনেক কঠিন হৃদয়ের মানুষকে দেখছি তারাও কেঁদে দিয়েছে, কারণ মোবাল্লিগে দাওয়াত ইসলামের দোয়ার মধ্যে কথাগুলো বলার ভঙ্গিমাই এমন থাকে যে আমাকেই বলছে, সত্যি মনে হয় কি আমাকে বলছে, আমার ব্যাপারেই বলছে। তো ওই ইসলামী ভাই বলতেছে, আল্লাহ কবুল করুক, আজকে তো আছি দাওয়াত ইসলামের শবে বরাতের ইজতেমা। এই ইজতেমার পরে সেহেরি, সেহেরির পরে ফজরের নামাজ, ফজরের নামাজের পরে আবার আমার সাথেই ওর সফর, মানে আমার সাথে কোথাও যাবে। তো এ বলতেছে, সত্যি জাকির ভাই আপনার কথা না তিলে তিলে লেগে গেছে, আজকে এই মোবাল্লিগে দাওয়াত ইসলামের দোয়া, এমন দোয়া আমি কখনো পাইনি, আর এমন দোয়া মনে হয় কি সব কথাগুলো আমাকে নিয়েই বলছে, আমি আগে কি কি করছি, কোন কোন কাজগুলো করছি, মোবাল্লিগে দাওয়াত ইসলামের দোয়ার মধ্যে এগুলোই বলছে যে এই গুণা করলাম, এই গুণা করলাম মাওলা, তারপরও ভরসা ছাড়িনি, তোমার প্রতি বিশ্বাস আছে মাওলা, ক্ষমা করে দিবা, তো চোখ থেকে এত পানি পড়লো কি, আমার বাবা মারা গেছে, তো আমি এত কাঁদিনি যে এ দোয়ার মধ্যে এত কাঁদলাম। তো দোয়ার মধ্যে কান্না করা এটাও ভাগ্যের ব্যাপার, চোখের পানি আসা এটাও কিন্তু মানুষের হৃদয়ের একটা ইয়া থাকে, অনেক সময় হৃদয়টা কঠিন হয়ে যায়, দোয়ার মধ্যে কান্না আসে না। তো এগুলো একটা আল্লাহ তাআলার দান যে দোয়ার মধ্যে কান্না করতে পারা, করা
এটা আসলে তখনই হবে যখন বান্দা বারবার চেষ্টা চালাবে, প্রচেষ্টা চালাবে একাগ্রতার জন্য, মনোযোগ দেওয়ার জন্য,
সাথে দোয়া করলে
তখন থেকে চাচ্ছি, আমাকে আল্লাহ তাআলা দেখছেন, তিনি আমার কথা শুনছেন, তিনি অবশ্যই আমাকে দিবেন। একবার একদা বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহ তাআলা, তিনি সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলার মাজারে আসলেন, তো দেখলেন যে মাজারের বেষ্টনীর ভিতরে এক ফকির দোয়া করছে,
জি
হে আল্লাহ আমাকে তুমি খাজা গরিবে নামাজ রহমাতুল্লাহ তাআলার বসিলায় তুমি আমাকে চোখ দান করো, অন্ধ ছিল। তো তিনি বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহ তাআলা সে ফকিরকে দেখে বললেন যে বাবা তুমি কতদিন ধরে এই দোয়া চাচ্ছ? অনেকদিন ধরে চাচ্ছি কিন্তু আমরা চোখ পাই নাই, আমি এখনও অন্ধই আছি। ঠিক আছে তুমি দোয়া করো, আমি যতক্ষণ পর্যন্ত ভিতর দিয়ে হাজিরি দিয়ে আসি, যদি ততক্ষণ পর্যন্ত তোমার দৃষ্টিশক্তি ফিরে না আসে তাহলে আমি নিজেই তোমাকে হত্যা করে দিব। এ বলেই তিনি পাহারাদারকে লাগিয়ে দিলেন ওই গরিব ফকিরের সাথে, অন্ধ ব্যক্তির সাথে, যে তোমরা থাকো, আর তিনি ভিতরে চলে গেলেন। এখন তার ভিতরে যে একটা উৎসাহ, একটা মনোযোগ সৃষ্টি হইলো, আয় হায় এখন তো
চলে আসছে জীবনে,
এখন তো এখন সে নিজে বলতেছে হে খাজা গরিবে নামাজ, এতদিন তো চোখের কথা ছিল, এখন তো জীবনের উপর চলে আসছে সবকিছু, এখন যদি দয়া না হয় তাহলে তো আমি শেষ, আমার জীবনে চলে যাবে। সে দোয়া কান্নাকাটি সব আরম্ভ করে দিল। কিছুক্ষণ পর বাদশাহ আওরঙ্গজেব বাহিরে যখন আসলেন তখন দেখলেন যে দৃষ্টিশক্তি চলে আসছে, তোমার দৃষ্টিশক্তি চলে আসছে বলে আলহামদুলিল্লাহ, মুচকি হেসে তিনি বললেন যে এতদিন পর্যন্ত তুমি যে দোয়া করছিলে, প্রার্থনা করছিলে, বা সাহেবে মাজার খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তালেকে যে তুমি বলছিলে, আরজ করছিলে, তো তুমি অমনোযোগতার সাথে দোয়া করছিলে, মনোযোগিতা ছিল না, মনোযোগ এবং একাগ্রতা থাকে এটা ছিল না। তো তুমি একাগ্রতার সাথে কিছুক্ষণ মুহূর্তের জন্য দোয়া করলে, সাথে সাথে দৃষ্টিশক্তি পেয়ে গেলে,
আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন,
আল্লাহ তাআলা কবুল করে
নিয়েছেন, অন্তরের দোয়া তখন ছিল।
হ্যাঁ, অন্তরের দোয়া ছিল, তাই একাগ্রতার সাথে দোয়া করা উচিত। আর যখন বিশেষ করে কোনো আল্লাহর ওলির যদি কেউ মাজারে যায় বা আল্লাহর ওলির ওয়াসিলা নিয়ে যখন দোয়া করে, তখন তো আরো বেশি একাগ্রতা থাকা উচিত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তা অবশ্যই কবুল করবেন। আমাদের মনে রাখতে হবে যে মুসলমান যখন দোয়া করে তখন তার কয়েকটা স্তর হয়, কয়েকটা স্তর আছে। যেমন কেউ একা দোয়া করছে, তার একটা স্তর আলাদা, 40 জন মিলে দোয়া করছে, তার স্তর আলাদা। কারণ রিওয়ায়তে এসেছে না 40 জনের মধ্যে একজন আল্লাহর ওয়ালি থাকে, রিওয়ায়তে এসেছে। আচ্ছা, যখন 40 জনই যদি আল্লাহর ওয়ালি হয়, ঠিক অনুরূপ ভাবে কেউ যদি হাজ করতে যায়, যখন হাজি সাহেবান যারা উমরা করতে যায়, আল্লাহ আমাদেরকেও নসিব করুক, মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দদেরকে নসিব করুক, কেউ যখন হজ করতে যায়, তো রিওয়ায়তে এসেছে কাবাতুল্লাহ শরীফকে যখন প্রথমবার জিয়ারত করে, তো কাবাতুল্লাহ শরীফকে দেখার সাথে সাথে তার দোয়া কবুল। যে দোয়াতে প্রথম দৃষ্টিতে যে দোয়া তার মুখ থেকে বের হবে, আল্লাহ তাআলা সে দোয়া কবুল করে নিবে। এটাও একটা মর্যাদা, একটা স্তর, যে কাবা শরীফকে সে দেখছে আর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিচ্ছে,
কবুল করে নি।
তো কাবাতুল্লাহ শরীফের যখন এই মর্যাদা, যে যখন কোনো মুমিন বান্দা কাবাতুল্লাহ শরীফকে দেখবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিবে। একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর মুবারক থেকে বের হলেন, কাবাতুল্লাহ শরীফের নিকটে গেলেন, কাবাতুল্লাহ শরীফের দিকে ইশারা করে বললেন, হে কাবা, তোমার অনেক মর্যাদা, তোমার অনেক সম্মান, আল্লাহ তাআলা তোমার অনেক মর্যাদা রেখেছেন, কিন্তু এই কিন্তু বলার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মুমিনা আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। যে হে কাবা, নিশ্চয়ই মুমিনের সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলার নিকটে তোমার থেকেও বেশি।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো মুমিন দ্বারা এখানে উদ্দেশ্য কি? একজন সাধারণ এরকম
ধারাবাহিকতা, কিন্তু এই যে সিলসিলা, এক ধারাবাহিকতা, দোয়া করার বা দোয়া করার উৎসাহ দেওয়ার, দোয়া কবুল হওয়ার পদ্ধতি জানার, এটা কিন্তু আল্লাহ তাআলা নেক বান্দা থেকেই আমরা পেয়েছি। শাহজালাল বলেন, শাহপরান বলেন, এরা বাংলার জমিনে এসেছেন, ইসলাম প্রচার করেছেন, আমাদেরকে শিখিয়েছেন, আর এরপর থেকে কিন্তু মানুষের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে এক মন মানসিকতা তৈরি হয়েছে, ইসলাম, নামাজ, রোজা, দোয়া, হজ, যাকাত। না তো এই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি তাআলার কদমের সদকায় আজ বাংলার জমিনের মানুষ ইসলামকে এত সুন্দরভাবে বুঝেছেন, পেয়েছেন।
চলো জয় সবাই মিলে সহজলাল মজারে, রহমত বরকত পাবো মোরা, রহমত বরকত পাবো মোরা সহজলাল মজারে। ইয়ে মিন থে
আজকের বিষয় দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত। অনেকগুলো মাদানী ফুল আমরা শ্রবণ করলাম, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে আজকে আলহামদুলিল্লাহ। যাদের মধ্যে এরকমের অভ্যাস আছে, দোয়া করি, দোয়া করার সময় দোয়ার যে আকৃতি, হাত উঠানো, এরপরে এটা তো আছে, কিন্তু যেভাবে দোয়া করার কথা, যে শব্দগুলো বলার কথা, বলার দোয়া কবুল হয় বিভিন্নভাবে, কয়েকটি কিতাব রিসালা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত হয়েছে, আমরা এগুলো সংগ্রহ করি, এরপর অধ্যয়ন করি। আর যদি কিতাবগুলো সংগ্রহ না করতে পারেন, হাতে না নিতে পারেন, তবে আপনি ওয়েবসাইট থেকেও সংগ্রহ করতে পারেন দাওয়াত ইসলামের, এরপরে অধ্যয়ন করুন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা দোয়ার মধ্যে যে দুর্বলতা আমাদের রয়েছে, বা দোয়া করি আর মন মতো হয় না, এই বিষয়গুলো যা রয়েছে এগুলো আমাদের শিখতে পারবো, আমরা জানতে পারবো, মন মতো সুন্দর মতো দোয়া আমরা করতে পারবো। শেষ কিছু মাদানী ফুল নিব, সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। গোলাম মোস্তফা ভাই কিছু শেষ মাদানী ফুল দেবেন, আমার শাহরুখ ভাইও দেবেন ইনশাল্লাহ। জি গোলাম মোস্তফা ভাই,
একটা যে একটু আগে আল্লাহর ওলিদের একটু আলোচনা করা হলো,
জি জি,
আসলে আল্লাহর ওলিদ তো আমাদের চেয়ে অনেক ব্যতিক্রম,
জি,
সাধারণ মানুষের তুলনা ওনারা অনেক তাকওয়া ফরেজগার বান, এবং এদের মর্যাদা কেন বৃদ্ধি পায়? আমি আপনি আজকে দেখা যায় যে আমরা হারাম হালালের মধ্যে তেমন পার্থক্য ব্যবধানই করি না, বা আমরা কোনো চিন্তা ধারণা করে ফেলা
জানি না অনেকে,
কিন্তু আল্লাহর উলের কোনো যে জিনিস একটু সন্দেহ সৃষ্টি হয় এই জিনিস থেকে তারা কত বিরত থাকে, কত ভয় করে। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তাআলা ওনার একটা ওয়াকিয়া যে উনি এই ইবাদতের মধ্যে স্বাদ পাচ্ছেন, এই বিষয়ে একটি ঘটনা যে তিনি একবার বস্ত্রের মধ্যে বাজারে গেলেন, তো এখান থেকে খেজুর ক্রয় করলেন, তো একটি খেজুর তিনি মনে করলেন যে তার নিচে পড়ে গেল, ভাবলেন যে এটা তার, সেটা মনে করে তার থলিতে ভরে নিলেন। তো এরপর থেকে আসার পরে 40 দিন পর্যন্ত সে ইবাদতে কোনো মজা পাচ্ছে না। তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে একদিন সে একাকী অবস্থায় শুয়ে রাত্রের বেলা শুয়ে রইল, তো যখন কিছু রাত অতিবাহিত হলো গভীর রাত্রে, তো একটা খুব দুর্বল নুরানি বুজুর্গ ব্যক্তি আসলে দেখলেন যে মসজিদের দরজা অটোমেটিক খুলে গেল, হঠাৎ খুলে গেল, এবং একজন দুর্বল বুজুর্গ ব্যক্তি আসলেন, তার সাথে 40 জন সঙ্গী নিয়ে আসলেন। তো এসে তারা মেহরাবের পাশে এখানে দাঁড়িয়ে নামাজ পড়লেন, নামাজ পড়ে মেহরাবকে পিছনের দিকে রেখে দোয়া করলেন। তো দোয়ার মধ্যে একজন বলতেছে যে আমাদের মাঝে কেমন একজন ব্যক্তি আছে যে 40 দিন পর যে আমাদের দলের অন্তর্ভুক্ত না, যে আমাদের এইখানে কি কোনো ব্যক্তি আছে যে আমাদের এখানে অন্তর্ভুক্ত না। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ এটা শুনছেন, তিনি মসজিদের এক কোনায় ছিলেন, শুনে ওনায় শুনলেন যারে আমার কথাই তো বলতেছে, তো একটু উঠে এদিকে আসলেন। তো উনি এসে ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলার সামনে হাজির হলেন, বললেন যে হুজুর আপনি যা বলেছেন এটা তো সত্য, কিন্তু আমার ইবাদত কবুল হচ্ছে না কেন, আমি ইবাদতের 40 দিন যাবৎ মজা পাচ্ছি না কেন, বলেন এটা আমাকে বলুন। তো বলেন যে আপনি একদিন 40 দিন আজ থেকে 40 দিন আগে আপনি ওই বর্ষার বাজারে গিয়েছিলেন, খেজুর ক্রয় করেছেন, ভুলে একটি খেজুর আপনার থলেতে নিয়ে নিয়েছেন, তো আপনার এই খেজুরের সাথে একটা অন্যের হক, মানে এই জিনিসটা অন্যের ছিল, তো এই জিনিসটা আপনার থলিতে ভরে নেওয়ার কারণে 40, এরপর আপনি নিয়ে আসার কারণে এই কারণে 40 দিন পর্যন্ত আপনার ইবাদত কবুল হচ্ছে না। তো তিনি যেই ব্যক্তির কাছ থেকে যে বেশি অতিরিক্ত নিয়েছিলেন ওই ব্যক্তির কাছে গেলেন ক্ষমা চাওয়ার জন্য, একটা খেজুরের জন্য ক্ষমা চাইতে গেলেন এবং তার কাছ থেকে ক্ষমা চাইয়ে নিলেন। তো এই যে ছিল আমার আপনার তো চিন্তা ভাবনার মধ্যে না, আমরা তো কত বড় বড় হারাম কাজ করে চিন্তা করি না, কিন্তু সামান্য একটা বিষয় কিন্তু তার অজানাবশত ইচ্ছাকৃত ভাবে না ভুলবশত হয়ে গেছে, এরপরে তিনি চিন্তা করতে আমার ইবাদতে কেন মজা পাচ্ছি না, 40 দিন যাবৎ এই টেনশনের মধ্যে তিনি পড়ে গেলেন। এরপরে গিয়ে ওই ব্যক্তির কাছে একটা খেজুরের জন্য ক্ষমা চেয়ে নিলেন। আর আজকে আমাদের থেকে কত সম্পদ, কত লক্ষ লক্ষ টাকা আমরা মানুষ থেকে নিয়ে আত্মসাৎ করে ফেলতেছি, এটা কি অবস্থা হবে?
এর প্রতি আমাদের কোনো মানে একটু অতিল পরিমাণও চিন্তা ভাবনা হয় না যে অন্যের সম্পদগুলো আত্মসাৎ করছি, অথবা নিজের মনে করে নিয়ে নিচ্ছি, ব্যাংক ব্যালেন্স করছি অন্যের টাকা অন্যের সম্পদ, এর প্রতি আমাদের কোনো চিন্তা ভাবনা ধারণা কি হবে, হিসাব কিভাবে দিব, আর এটা তো আমার না, এরকম কোন ধারণা অনেক সময় অনেকের হয় না। তো এ থেকে বাঁচা উচিত, বিরত থাকা উচিত, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক। শাহরুখ ভাইয়ের কাছে যাব, আরো দুই একটা মাদানী ফুল শ্রবণ করি।
শেষ পর্যন্ত এটাই বলবো যে আমরা দুয়ার যে আদব সমূহ শুনলাম এর উপর আমরা আমল করি। আর দুয়ার একটা বিশেষ যেটা মেন পয়েন্ট আমাদের মাশাআল্লাহ গোলাম মোস্তফা ভাই তিনি বলেছেন যে তাড়াহুড়া না করা, তো এই ব্যাপারে কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন দোয়ার মধ্যে কিন্তু ধৈর্যের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে পাকের মধ্যে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, যে আল্লাহ তাআলা আমার কাছে সাহায্য চাও, তোমরা সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যেমন নামাজের পর নামাজের মাধ্যমে, নামাজ তো কোনো জিনিস না যার থেকে আমি দোয়া নিব, নামাজ পরে দোয়া করো, এর জন্য নামাজের পরে দোয়া করা উচিত। এবং সাথে আবার ধৈর্যের কথা বলা হয়েছে বিসবরি বা সলা, ধৈর্য সহকারে দোয়া চেতে থাকো। হতে পারে এখন আমার জন্য দোয়া কবুল হচ্ছে না, আমি সন্তান চাচ্ছি যে আমার একটা সন্তান হয়ে যাক, আমি চাকরি চাচ্ছি আমার একটা চাকরি হয়ে যাক, যে কোনো আমার সমস্যা আটকে গিয়েছে আমি সমাধান চাচ্ছি, আমি একজন থেকে কর্জ টাকা পাই টাকা আমার উদ্ধার হচ্ছে না, আমি দোয়া করছি, মিলাদ শরীফ করছি, ইমাম সাহেব খতিব সাহেবের কাছে যাচ্ছি দোয়া করাচ্ছি, অনেক উপকরণ মাধ্যম আমি চেষ্টা করছি কিন্তু আমার হচ্ছে না, তখন আমার এটা বুঝে নেওয়া উচিত হতে পারে আমার জন্য এটাই ভালো। আল্লাহ তাআলা হতে পারে আমার জন্য এর মধ্যে ভালো রেখেছেন, হতে পারে 6 মাস পর আমার জন্য এটা ভালো, তাই 6 মাস পর আমি এটা পাবো। আর অনেক সময় কিন্তু দেখাও যায় এরকম যে অনেক দিন ধরে দোয়া করতে করতে শেষমেশ দোয়া করা বান্দা ছেড়েও দিল, বান্দা ভুলেও গেল যে আমার একটা এরকম আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সে পেয়ে যায়।
আর তখন সে বুঝতে পারে আছে এখন বুঝলাম এখন কেন পেলাম, যদি ওই সময় পেতাম আমার একটা ক্ষতি হতো,
ক্ষতি হতো,
এখন পেলাম আমার লাভ হয়েছে। তাই তাড়াহুড়া না করা, আদবের মধ্যেও রয়েছে এটা। আর আচ্ছা, সব তো শুনলাম যে হৃদয় দিয়ে দোয়া করা, তাড়াহুড়া না করা, আদব, কিন্তু দোয়া করার সময় হাত কীভাবে রাখবো? আমি জাকির ভাইকে অনুরোধ করবো, মাশাআল্লাহ, আপনি যদি সুন্দরভাবে মদিনী চ্যানেলের দর্শকবৃন্দদের বলে দিন যে দেখেন
এটা তো উঠানোর পদ্ধতি আছে।
জি, যেমন আমি নামাজ পড়ছি, নামাজের মধ্যে যদি আমি সূরা ফাতিহা পড়ে নিই, তিনটা আয়াত পড়ে নিই, সব করে নিলাম, নামাজের যে স্ট্রাকচার, রুকু কেমনে করবো, সিজদা কেমনে করবো, ওগুলো যদি আমি না করি, আমি নামাজের মধ্যে চলাফেরা করছি আর বলতেছি আমি সূরা ফাতিহা তো পড়তেছি, আল্লাহু আকবার বলতেছি, সুবহানা রাব্বিয়াল আযীম পড়তেছি, তাহলে তো হবে না। রুকু সুজদার একটা স্ট্রাকচার আছে, দোয়ারও তো একটা নিয়ম, মানদণ্ড যেটা, যে আমি হাত উঠাই দোয়া করবো, আমি এভাবে বা কোনোভাবে দোয়া করবো না। তো আমি আপনাকে বলবো যে মদিনী চ্যানেলের দর্শক বৃন্দদের আপনি বলুন।
আল্লাহ তাআলা, হাত যখনই দোয়ার জন্য হাত উঠাই, তো বলা হয়েছে তিন ভাবে হাত রাখা যায়। এর একটি পদ্ধতি হলো বুক বরাবর, বুক বরাবর হাত রাখা, আর দোয়ার সময় হাতের আসমা, হাতের কিবলা হয়েছে আসমান, অর্থাৎ এই তালুটা যেন আসমানের দিকে থাকে সোজা এভাবে। আর বুক বরাবর একটা পদ্ধতি আছে, আরও দুইটা পদ্ধতি আছে, চেহারা বরাবর রাখা যাবে, যখন আবেগপ্রুত হয়ে অর্থাৎ কান্নাকাটি করে দোয়া করে তখন এভাবে হাত তুলে দেওয়া যাবে। তবে এই এই পদ্ধতিটাই সবাই বেশি গ্রহণ করি, বুক বরাবর হাত রাখি আর হাতের তালু যেন আসমানের দিকে থাকে এভাবে রাখি। আর গোলাম মোস্তফা ভাই যা বললেন, হাত এভাবে উঠানোর পরে এরপরে হাম পড়ব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বা যে দুরূদ শরীফ আপনার মনে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপরে হামদ এবং দুরূদ শরীফ পাঠ করার পরে এরপরে আপনার যেটা প্রয়োজন, হালাল প্রয়োজন, হারাম কোনো বস্তু চাওয়া যাবে না, সেই দোয়া কবুল হবে না। হালাল যেই জিনিসগুলো, মায়ের জন্য দোয়া, নিজের হালাল উপার্জনের জন্য দোয়া, নিজের হালাল চাকরির জন্য দোয়া, নিজের লেখাপড়ার জন্য দোয়া, এগুলো করা যাবে, বা নিজের নেক হায়াতের জন্য দোয়া, ইবাদত বাড়ানোর জন্য দোয়া, এরপরে দোয়া করলেন, দোয়ার শেষে আবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এভাবে করে দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে দুইবার শুরুতে এবং শেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ আছে, শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা আছে, এরপর নিজের প্রয়োজনীয় জিনিসগুলো চাইলেন, এরপরে দোয়া শেষ করলেন, এভাবে পদ্ধতি।
বুজুর্গানের দিন এভাবে বলেছেন যে যেমন দোয়া আমি সালাতু সালাম পড়লাম, হামদ পড়লাম, দুরূদ শরীফ পড়ার পর সর্বপ্রথম হাদিসে মোবারাকাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া সমূহ রয়েছে, যেমন দোয়া মাসুরা যে সবকে বলা হয়, এই দোয়া মাসুরা সমূহ কয়েকটা মুখস্থ করে নেওয়া আর এগুলা পড়া, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব দোয়া চেয়েছেন তা দুনিয়া এবং আখিরাত সব কিছুর সমষ্টি। তাই এমন কয়েকটা দোয়া মুখস্থ রাখা উচিত।
আর এখানে উপকারিতা কি রয়েছে, সেটা হলো গিয়ে যে দোয়াটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবান থেকে
বেরোয়, আল্লাহ
সেটা তো কবুলই কবুল,
কবুলই কবুল।
তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়ায় মাসুরাগুলো পড়েছেন, এখানে হয়তো বা আমাদের অনেকের ধারণা আছে দোয়ায় মাসুরা একটাই যেটা আমরা নামাজে পড়ি, দোয়ায় মাসুরা যেই সকল দোয়ার মধ্যে অর্থাৎ যেগুলো পড়ি আমরা, এর মধ্যে দোয়া আছে, প্রার্থনা আছে, ওগুলাকে দোয়ায় মাসুরা বলা হয়, ঠিক আছে? তো এখানে তিন চারটা হতে পারে, আরো বেশি হতে, যার যতটা মুখস্থ আছে। আর ওই দোয়াগুলো মনে রাখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবান থেকে বের হওয়া, আর আমার নবী পাকের মোবারক জবান থেকে যেগুলো বের হয়েছে ওই দোয়াগুলোই যদি আপনিও বলেন, তো হতে পারে এই আমার নবীর দোয়ার ওসিলে আপনার দোয়াও কবুল হয়ে যায়। আর এর মধ্যে সকল কিছুই আছে, হয়তো আরবিতে আছে, অর্থটাও জেনে নিলেন আর এটাই পাঠ করে নিলেন। দেখবেন ইমাম সাহেবরা অনেক সময় দোয়া যখন করে বাংলা কথাগুলো একেবারেই কম বলে, অনেক ইমাম সাহেব আছে যারা শুধু আরবিতেই ওই দোয়ায় মাসুরাগুলো বলেন, এখানে হায়াতের জন্য, রিজিকের জন্য, দেশের জন্য, সব বিষয়ে কিন্তু দোয়া আছে, হয়তো আমরা বুঝি না। অনেক সময় বলি ইমাম সাহেব তো শুধু বাস দোয়া পরে শেষ করে দিলেন, এই দোয়ার মধ্যেই সব দোয়ায় মাসুরাগুলো বলেছেন সে, আর এর মধ্যেই আপনার দিন ও দুনিয়া, হায়াত ও রিজিকের দোয়া ইমাম সাহেব করে দিয়েছেন, আপনিও মুখস্থ করে নেন, কেননা ওই দোয়াটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মোবারক জবানে
পড়েছেন। বিশেষ করে জুমার দিনে কিছু মুহূর্ত রয়েছে দোয়া কবুলিয়াতের, কিছু মুহূর্ত আছে, একটা হচ্ছে জুমার যখন খতিব সাহেব যখন খুতবা দিতে ওঠে, খুতবার শুরু থেকে শেষ পর্যন্ত এই মুহূর্তের মধ্যে আমরা অন্তর থেকে দোয়া করব, মুখে না, অন্তর থেকে দোয়া, এটা একটা কবুলিয়াতের সময়। আর এটা হচ্ছে জুমার নামাজ, যখন নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যে কবুলিয়াতের একটা মুহূর্ত রয়েছে। আর জুমার দিন আসর থেকে মাগরিবের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, তো এই সময়গুলো আমরা অবহেলা না করে আমরা কল্যাণকর দোয়া করতে পারি। আর এটা হচ্ছে আসর থেকে মাগরিব, সূর্য ডুবার পূর্ব মুহূর্তে এর মধ্যে হইতে পারে এই সময়টা। তো বিশেষ করে এইটা একটা দোয়ার কবুলিয়াতের সময়। এই জন্য
কিবলা শাইখ তরিকাত আমিরুল সুন্নাত দামাত বরকাতুল আলিয়া জুমার দিনে ছুটি ইতিকাফ নামে একটি মাদানী কাজ রেখেছেন জুমার দিনে ছুটি ইতেকাফ। এখানে জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত ইসলামী বেরা মসজিদে থাকবেন, দোয়াও করবেন, দরজ দিবেন, এরপরে সুন্নাত শিখাবেন, যাতে করে ওই দোয়ার মুহূর্তটা যেন ইসলামী বেরা পেয়ে যায়, দোয়া করতে পারেন আর মসজিদেও থাকতে পারেন এই সময়টা। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দান করবেন। আসুন আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি।
মুস্তফা জানে রহমত পেলা খো সালাম শমায় বজমে হেদায়ত পেলা খো সালাম গওসে আজম ইমাম তোকা বন্নোকা জলবায়ে শানে কুদরত পেলা খো সালাম মুঝসে খিদমত কে খুদ সি কহে হারজা মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পেলা খো সালাম ফয়জ সে জিনকে লাখো নামাজি বনে ফয়জ সে জিনকে লাখো ইমামে সাজে উস আমির আহলে সুন্নাত পেলা খো সালাম মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শমায়ে বজমে হিদায়ত পেলা খো সালাম।
সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাত ওয়া সালামু আলাইকা ইয়া নাবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।